মিডনাইট হরর স্টেশনে আজ অ্যাম্ব্রোজ বিয়ার্সের কাহিনী অবলম্বনে ফাঁসি। মূল গল্প অ্যান অকারেন্স অ্যাট দ্য আউট ক্রিক ব্রিজ। অ্যাম্ব্রোজ বিয়ার্সের জন্ম 1842 খ্রিস্টাব্দে, মৃত্যু কবে তা জানা যায়নি। 71 বছর বয়সে একদিন তার এক বন্ধুকে লেখা চিঠিতে অজ্ঞাতের উদ্দেশ্যে হারিয়ে যাচ্ছি বলে নিরুদ্দেশ হয়ে যান। তারপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। মিডনাইট হরর স্টেশনে অ্যাম্ব্রোজ বিয়ার্সের হাত ধরে আজ আমরা যাব নর্থ অ্যালাবামার এক প্রান্তে, জঙ্গলে ঢাকা একটা গ্রামে। চলো, আর দেরি নেই, অন্ধকার একটু একটু করে কেটে গিয়ে ভোর হচ্ছে।
ভোরের আলো ফুটতে একদল লোক দল বেঁধে নদীর পাশে এসে জমা হল। সম্মিলিত হট্টগোলের আওয়াজ খর নদীর কলকল জলের শব্দের সাথে মিলে ছড়িয়ে পড়ল বাতাসে। নদীর ঠিক উপরে সবুজ গাছের জঙ্গল চিড়ে একটা ব্রিজ, আউট ক্রিক ব্রিজ। নর্থ অ্যালাবামার এই প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা নদীর উপর এরকম ব্রিজের অভাব নেই। আজ এই কাক ভোরে এত মানুষ যে এই ব্রিজের নিচে জড়ো হয়েছে তার একটা কারণ আছে। আজ এখানে একজনের ফাঁসি হবে। আসামির নাম প্রীতম ফারকা। একটা সন্ত্রাসবাদী সংগঠনের হয়ে বছর খানেক এলাকা দাপিয়ে বেরিয়েছে সে। দিন দশেক আগে এই আউট ক্রিক ব্রিজে ডাইনামাইট চার্জ করতে গিয়ে মিলিটারির হাতে ধরা পড়েছে সে। ফাঁসির হুকুম জারি হতে বেশি সময় লাগেনি। আজ ভোর ঠিক 6টার সময় তার ফাঁসি হয়ে যাবে। উৎসাহিত জনতা মাথা উঁচু করে ব্রিজের উপরটা দেখার চেষ্টা করছে। ব্রিজের উপর কাঠের খুঁটি থেকে একটা ফাঁসির দড়ি ঝুলছে। তার পাশে ইতস্তত ছড়িয়ে আছে জনাছয়েক মিলিটারি পার্সোনেল। চারপাশের পাহাড়ে রাইফেল হাতে অপেক্ষা করে আছে একদল প্রহরী। পার্সোনেলদের একজন এগিয়ে এসে ফাঁসির দড়িটা দু হাতে টেনে একবার পরীক্ষা করে নিলেন। না, শক্ত মোটা দড়ি। নিচের পাটাতনটার উপরেও একবার পা দিয়ে টোকা দিয়ে নিলেন। 6টা বাজতে আর ঠিক 9 মিনিট বাকি। তিনি হাত তুলে পিকিং ফার্টারকে নিয়ে আসার সংকেত দিলেন। দুজন কনস্টেবল পিছমোড়া করে ধরে পিকিংকে দড়ির নিচে নিয়ে এলো। ব্রিজের ঠিক 20 ফুট নিচ দিয়ে প্রবাহিনী নদীর স্রোত বইছে। তার চারপাশে দাঁড়িয়ে থাকা জনতার মধ্যে আসামিকে দেখার জন্য একটা হুড়োগুড়ি পড়ে গেল। শেরিফ স্যান্ডার আসামির মুখটা কালো কাপড়ের চাদরে ঢেকে দিলেন। ফাঁসির দড়িটা তার গলায় পড়াতে পড়াতে পেটে একটা খোঁচা দিয়ে বললেন,
কি হে, কি ভাবছ, মরতে তো আর বেশি দেরি নেই।
ব্রিটেন কিন্তু কোনো উত্তর দিল না। কনস্টেবল দুজন তার পা আর হাত দুটোকে পিছমোড়া করে দড়ি দিয়ে বেঁধে দিল। তারপর ফাঁসির কিটটাকে টেনে গলা পর্যন্ত নামিয়ে দিল। আর কয়েক মিনিটের অপেক্ষা, তারপর পায়ের তলা থেকে সরিয়ে নেওয়া হবে কাঠের পাটাতন। দেহটা ঘাড় ভেঙে ছুঁতে থাকবে নদীর ওপরে।
কালো কাপড়ে মুখটা ঢেকে দিতেই আমার চোখ দুটো নিজে থেকে বন্ধ হয়ে এলো। পেটের কাছে সরু আঙুলের একটা খোঁচা অনুভব করলাম। শেরিফ স্যান্ডার্সের গলা শোনা গেল,
কি হে, কি ভাবছ, মরতে তো আর বেশি দেরি নেই।
আমি উত্তর দিলাম না। খচ খচ করে একটা আওয়াজ হচ্ছে, শব্দটা বেশি জোরালো না, সেটা দূরে না কাছে আমি বোঝার চেষ্টা করলাম। যত সময় যাচ্ছে আওয়াজটা যেন আরো ধীর আর শান্ত হয়ে পড়ছে। সামনের অন্ধকারের দিকে তাকিয়ে আমার বাড়ির কথা মনে পড়ল। আমার স্ত্রী ম্যারি বাড়ি থেকে যখন বেরিয়ে এসেছিলাম তখন সে সন্ত কাটা ভেড়ার লোম দিয়ে একটা উলের জামা বানাচ্ছিল আমার জন্য। এতক্ষণে কি সেটা বানানো হয়ে গেছে? সে কি অপেক্ষা করছে আমার জন্য? আমার বাড়ির সামনে খয়েরি ইট পাতা একটা রাস্তা ছিল, জোরে দৌড়ানোর সময় সেটা দিয়ে মিশমিশে একটা আওয়াজ হতো। বাড়ির সামনে পৌঁছে আমি দেখতাম ছোট্ট কেটলি হাতে গোলাপের চারায় জল দিচ্ছে ম্যারি। আমাকে ফিরতে দেখে সে কোনো কথা বলত না, আমার মুখের দিকে তাকিয়ে শান্ত স্বাভাবিক একটা হাসি হেসে ঘরের ভিতর ঢুকত আমার হাত ধোয়ার জল গরম করতে। বালতি থেকে কেটলিতে জল নিতে নিতে হঠাৎ দু হাত দিয়ে চেপে ধরতো আমার জামার কলার দুটো। আজ ফাঁসির দড়িটা আমার গলায় চেপে বসতে সে হাত দুটোর কথা আবার মনে পড়ে গেল। পায়ের নিচে নদীর জল বয়ে যাওয়ার শব্দটাও এতটুকু অচেনা লাগছে না, যেন শুকনো গোলাপের চারাগুলোকে জল ঢেলে সজীব করছে ম্যারি। সেটা শুনতে শুনতে বেশ কিছুটা সময় কাটল। এবার বোধ হয় আমার পায়ের তলা থেকে পাটাতনটা সরিয়ে নেওয়া হবে। চোখে দেখতে না পেলেও আমি অনুভব করলাম শেরিফ যেন হাত তুলে ফাঁসু রেখে কিছু একটা নির্দেশ দিলেন। আমি চোখ বুঝে বড় একটা নিঃশ্বাস নিলাম। একটা যান্ত্রিক আওয়াজ হওয়ার সাথে সাথে আমার পায়ের তলা থেকে সরে গেল কাঠের তক্তাটা। পৃথিবীর টানে আমার দেহটা নিচের দিকে নেমে আসতে লাগলো। আমি হাত দিয়ে কিছু একটা আঁকড়ে ধরার চেষ্টা করলাম কিন্তু কিছু পেলাম না। জোরে একটা ঝাঁকুনি লাগলো গলায়, আমি চিৎকার করে উঠতে গেলাম কিন্তু পারলাম না। বুঝলাম আমি দড়ির টানে আটকে গেছি। নিচে থেকে একটা শোরগোল শোনা যাচ্ছে। হঠাৎ মনে হলো আমি যেন আবার নিচের দিকে পড়ছি। উপর থেকে দড়ির টানটা আর নেই, গলার চাপটাও কমে এসছে। তাহলে কি আমার সারা শরীরে প্রবল জলের চাপটা লাগলো। সেই ধাক্কাটি মুখের কালো কাপড়টা ভেসে গেল নদীর জলে। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম আমার সমস্ত দেহটা জলের তলায় উলট পালট খাচ্ছে। দড়ি ছিঁড়ে পড়ে গেছি আমি। ছেঁড়া দড়িটা এখনো গলায় লাগানো অবস্থায় ভাসছে। খানিকক্ষণের জন্য আমার আনন্দ দুঃখ কিছুই হলো না। সাঁতরে একটু দূরে গিয়ে জলের উপর মাথা তুলতেই বুঝলাম চারপাশে একটা হট্টগোল পড়ে গেছে। পাহাড়ের চারপাশে রক্ষীরা রাইফেল তাক করে আছে জলের দিকে, কেউ কেউ ইতস্তত গুলি ছুঁড়ছে। আমি যেখানে পড়েছিলাম সেখানটা লক্ষ্য করে অতর্কিতে কয়েকটা গুলি ছুটে এলো। নদীর ধারে এসে লোকজন দৌড়ে দৌড়ি করছে। ভিড়ের মধ্যে একটা বাচ্চা ছেলে আমাকে জল থেকে মাথা তুলতে দেখে চিৎকার করে উঠল,
ওই যে ওইখানে মাথা তুলেছে।
আমি আবার জলের নিচে ডুব দিলাম। একটা রাইফেলের গুলি আমার মাথার ধার ঘেঁষে জলের মধ্যে মিলিয়ে গেল। আমি খুশি হতে চেয়েও হলাম না। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচেছি, কিন্তু মৃত্যু এখনও আমার পিছু ছাড়েনি। কোনো রকমে হাতে বাঁধন খুলে সাঁতার কাটার চেষ্টা করতে লাগলাম। খানিকটা দূর ডুব সাঁতারে এগোতে পারলে জলের নিম্নমুখী স্রোত আমায় টেনে নিয়ে যাবে। সেখানে একবার পৌঁছাতে পারলে আর ভয় নেই। প্রাণপণে হাত পা ছুঁড়ে আমি সাঁতরাতে লাগলাম। জলের নিচ থেকেও যেন বাইরের হইচই শুনতে পাচ্ছি, মাঝে মধ্যে কুলির আওয়াজ ভেসে আসছে। না, আরও আরও খানিকটা নিচ থেকে সাঁতার কাটতে হবে। উপর থেকে জলের ঢেউ রক্ষীদের চোখে পড়লে বিপদ। কিছুক্ষণ জলের সাথে লড়াই করে আমি স্রোতের মুখে এসে পড়লাম। জলের উপর আর একবার মাথা তুলে বুক ভরে নিঃশ্বাস নিলাম। দু একজন রাইফেলধারী রক্ষী এখানেও ঘোরাফেরা করছে। আমি আবার ডুব দিলাম। স্রোতের টানে আমার শরীরটা বয়ে চলল নিচের দিকে। একটা ডুবো পাথরে ছিটকে এসে লাগলো আমার কোমরটা। যন্ত্রণায় কুঁকিয়ে উঠলাম আমি। ভিতরকার হাড়গুলো যেন ঝনঝনিয়ে উঠল। খানিকক্ষণ অচৈতন্য অবস্থায় স্রোতের মুখে খড়কুটের মতো ভেসে চললাম আমি। উপরে নীল আকাশ দেখা যাচ্ছে, মাঝে মধ্যে দু একটা সবুজ গাছের মাথা মুখে দিচ্ছে জলে। মেঘ থপথপে সাদা মেঘের তল আঁকিমুখি কেটেছে আকাশের নীল বুকে। একটু পরে আমার শরীরটা কিসে যেন এসে ধাক্কা লাগলো। আমি কষ্ট করে মাথাটা জল থেকে তুলে দেখলাম ডাঙায় এসে পড়েছি। চারপাশ জুড়ে ছড়িয়ে আছে সোনালি বালি। সেটাই একটু দূরে শেষ হয়ে গিয়ে শুরু হয়েছে ঘন শালবন। আমি মাকড়সার মতো হাতড়ে বালির ওপর উঠে এলাম। মুক্তির আনন্দে আবেগে উল্লাসে আমি যেন পাগল হয়ে উঠলাম। দু হাতে খানিকটা বালি খামচে ধরে হাওয়ায় ওড়াতে লাগলাম। চিৎকার করে গান গাইলাম বেশ কিছুক্ষণ। তারপর ক্লান্ত হয়ে আবার চিত হয়ে শুয়ে পড়লাম জলের পাশে। আমি বেঁচে আছি, শুধু তাই নয়, আমি মুক্ত। বাড়ি ফিরতে ইচ্ছা হলো, বিশেষ করে মেরির নরম মায়াময় হাত দুটো যেন টানছে আমায়। চারপাশে তাকিয়ে দেখলাম জঙ্গলের ভিতর যাওয়া ছাড়া আর উপায় নেই। হয়তো ওর ভিতরেই একটা রাস্তা পাওয়া যাবে। বুকে ভর দিয়ে আমি উঠে দাঁড়ালাম। কোমরের ব্যথাটা বেড়েই চলেছে। আমি খোঁড়াতে খোঁড়াতে জঙ্গলের ভিতরে ঢুকলাম। চারপাশটা লম্বা লম্বা গাছে ছেয়ে আছে। খুব একটা গভীর নয়, থেকে থেকে দু একটা পাখি ডাকছে। এ জঙ্গলে যে মানুষ আসে তা বোঝা যায়। মাঝখান দিয়ে একটা পায়ে চলা পথও চোখে পড়ল। আমি সেটা ধরেই এগিয়ে চললাম। শুকনো পাতার উপর আমার পা পড়ে খস খস করে আওয়াজ হলো। আমার ভিজে শরীর থেকে টপ টপ করে জল পড়ছে। গলার কাছটায় এখনো যেন ব্যথাটা চেপে ধরে আছে। আমার শরীর ক্লান্ত লাগলো। ইচ্ছা করলো এখানে বসে খানিকক্ষণ ঘুমিয়ে নি, কিন্তু আমি বসলাম না। রাত্রিবেলা এই জঙ্গল নিরাপদ নয়, আজ রাতের মধ্যে একটা রাস্তা খুঁজে বের করতেই হবে। গাছের ফাঁক দিয়ে পায়ে চলা রাস্তাটার উপর দৃষ্টি রেখে আমি দৌড়াতে লাগলাম। মনে হলো আমার গতি যেন হঠাৎ করে অনেকটা বেড়ে গেছে। বোধহয় নিশ্চিত মৃত্যুর হাত থেকে মুক্তি পেয়ে আমার পা দুটো আরও সজীব হয়ে উঠেছে। ছুটতে ছুটতে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। জঙ্গলের সমস্ত গাছপালা জুড়ে প্রচুর মাকড়সার জাল। যত দৌড়াতে লাগলাম সেগুলো যেন একটু একটু করে বাড়তে লাগলো। আমি অতটা গুরুত্ব দিলাম না, সতেজ পা দুটোকে ভর করে দৌড়ে চললাম। হু হু করে হাওয়া এসে আমার গায়ে লাগলো। সেই হাওয়ার চাপটা একটু একটু করে আমার গা থেকে জল শুকিয়ে গেল। আমি বুনো হরিণের মতো পা চালাতে লাগলাম। চারপাশের দৃশ্য দ্রুত পরিবর্তিত হচ্ছে। সামনে জঙ্গল যেন ফিকে হয়ে এসছে। গাছগুলোর ফাঁক দিয়ে কি একটা যেন দেখা যাচ্ছে, একটা ভারী কি। একটুও না থেমে আমি আরও জোরে দৌড়ালাম। এতক্ষণে বোধহয় লোকালয়ে এসে পড়েছি। মনটা খুশি হয়ে উঠল, বুকে নতুন করে দম পাচ্ছি। আমি শুধু মৃত্যুকে ধোঁকা দিয়ে পালিয়ে এসেছি তা নয়, আমি নিরাপদ। আর একটু এগোতেই কিন্তু আমি অবাক হয়ে গেলাম। এতক্ষণ যেটাকে বাড়ি বলে মনে হচ্ছিল সেটা বাড়িই বটে, তবে অন্য কারণ নয়, আমার নিজের। তা কি করে সম্ভব? ঢেউয়ের টানে ভাসতে ভাসতে কোথায় এসেছি আমি? ভালো করে মনে করার চেষ্টা করলাম। বাড়ির সামনে এরকম জঙ্গল ছিল, কানে একটা আওয়াজ আসছে, সেটা খেয়াল করে নিচে তাকাতেই চমকে উঠলাম। আমার ফার্স্ট সামনের রাস্তাটাই। আমি আর কিছু ভাবলাম না, আর কিছু ভাবতে চাই না আমি। সামনের দিকে চোখ ফেরাতেই আমার শরীরটা উত্তেজনায় কেঁপে উঠল। মেহরি, আমার স্ত্রী মেহরি, গোলাপের চারাগুলোয় জল দিতে বাড়ি থেকে বেরিয়ে আসতেছে। সকালের ঝকঝকে সূর্যের আলোয় তার মুখটা যেন ঝলমল করছে। সাদা একটা গাউন পরে আছে সে, মাথায় আমারই কিনে দেওয়া গোল স্কার্ফ। আমাকে দেখতে পেয়ে সে আগের মতোই হাসল। আমার সমস্ত ভয়, ক্লান্তি, উদ্বেগ সেই হাসির মোহে নিমেষের মধ্যে কোথায় হারিয়ে গেল। তার দিক থেকে চোখ না সরিয়ে আমি ক্লান্ত পায়ে তার কাছে এসে পড়লাম। সে পরম মমতায় তার হাত দুটো রাখলো আমার কাঁধে। দীর্ঘক্ষণ বাদে আমার নিজেকে খুব ক্লান্ত মনে হলো। আমার মনের সবটুকু শক্তি যেন শেষ হয়ে আসছে। কোথা থেকে একটা শব্দ আসছে, খড়ির খচ খচ শব্দটার মতোই। মেয়ে তার দুটো হাত আমার কাঁধ থেকে সরিয়ে আমার কলার দুটো চেপে ধরল। প্রথমে আলতো হাতে, একটু একটু করে যেন নিজের দিকে আমাকে টেনে নিচ্ছে সে। কলারে তার হাতের চাপ বাড়ছে। কিন্তু কি সে ফাঁসির দড়িটার মতোই হাত দুটো চেপে বসছে আমার গলায়। আমি একবার কুপিয়ে উঠলাম, আমার কলা দিয়ে শব্দ বের হলো না। আমার পায়ের নিচ থেকে মাটি সরে আসছে। সামনে মেরির ফর্সা মুখটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, কালো হয়ে আসছে সব কিছু। অন্ধকার অন্ধকার, নিশ্চিত্র অন্ধকার। আমার মনে হলো আমি শূন্য থেকে পড়ে যাচ্ছি।
পিটন ফার্কারের ঝুলন্ত দেহটা কয়েকবার কেঁপে উঠে থেমে গেল। নিথর শরীরটা ঘাড় ভেঙে ফাঁসির তরিতে ঝুলতে লাগলো। আউট ব্রেক ব্রিজের নিচে।